নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, জীবনবাণীর আলোচনার সম্ভার নিয়ে আমরা উপস্থিত। সময় হয়ে গিয়েছে, আর দেরি নয়, আপনার হৃদয় দুয়ার খুলে শ্রবণ করুন জীবনবাণী। পবিত্র বাইবেল হল ঈশ্বর নিঃস্বসিত পুস্তক ও সাধুগণের লেখা। বাইবেল হল জীবন্ত ঈশ্বরের বাক্য, জীবনদায়ী কথা। বাইবেল প্রাণ ও আত্মার স্বাস্থ্যজনক। বাইবেল পরম অনুগ্রহের বাক্য, সুন্দর বিশ্বাসের বার্তা। পবিত্র বাইবেল সুপথ দেখায়, অন্ধকারের মাঝে পথ প্রদর্শক। প্রিয় শ্রোতা বন্ধু, আর দেরি নয়, শুনুন বাইবেলের নিগূঢ় তত্ত্ব।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে মার্কলিখিত সুষমাচারের তিনের অধ্যায় থেকে আলোচনা শুরু করছি। আমরা দেখেছি এর আগে যে বিশ্রামবারে শস্যক্ষেত্র দিয়ে যাবার সময় যীশু শিষ্যরা শিস ছিঁড়ে হাতে মেরে খাচ্ছিলেন, আর এই বিষয় নিয়ে অধ্যাপক ও ফরিসিরা প্রতিবাদ করেছিল যে তাঁর শিষ্যরা বিশ্রামবারের নিয়ম লঙ্ঘন করছে। তাদের প্রতিবাদের উত্তরে যীশু শাস্ত্রের দৃষ্টান্ত উল্লেখ করে তাদের মুখ বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু সেখানেই বিশ্রামবার বিষয়টি শেষ হল না। এই অধ্যায় আলোচনা করে বুঝব যে বিষয়টা যেন চলেছে, শেষ হয়নি। এই তিনের অধ্যায় আলোচনা করলে এটা স্পষ্ট হয়ে ওঠে, যীশু বহুজনকে সুস্থ করেছিলেন। সকল ঘটনা যদি লিখে রাখা হতো তাহলে সে এক আলাদা পুস্তক হয়ে উঠত। মার্ক সকল ঘটনার মধ্যে থেকে কয়েকটা ঘটনার উল্লেখ করেছেন মাত্র। মার্ককে যদি প্রশ্ন করো তো, হ্যাঁ ভাই মার্ক, আচ্ছা বলো তো যীশু কতজনকে সুস্থ করেছিলেন, মার্ক একটু হেসে নিশ্চয়ই উত্তর দিতেন, সে কি গুণে রাখা যায়? অগণিত সংখ্যা। আসুন ঈশ্বরের বাক্য পাঠ করার আগে আসুন তাঁর হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। সুন্দর সময় সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ, তোমার বাক্যের নিকটবর্তী করেছ। তোমার আত্মা দ্বারা তোমার বাক্যকে আমাদের মাঝে প্রকাশ করো। প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো, তাদের জীবনের সমস্যা, দুঃখ, কষ্ট, অভাব, দৈন্যতা এবং যা কিছু আছে প্রভু, সেই বাধার উপরে জয়লাভ করতে সাহায্য করো। আমাদেরকে তোমার আশীর্বাদ দিয়ে ঘিরে রাখো। ধন্যবাদ, গৌরব, মহিমা তোমারই হোক। ত্রাণকর্তা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। আজকের মার্কলিখিত সুষমাচারের তিনের অধ্যায় প্রথম অংশে দেখি, এক এবং দুই পদে, আর তিনি আবার সমাজগৃহে প্রবেশ করেছিলেন। সেখানে একটি লোক ছিল, তাহার একখানি হাত শুকাইয়া গিয়েছিল। তখন লোকেরা তিনি বিশ্রামবার তাকে সুস্থ করেন কিনা দেখিবার জন্য তাহার প্রতি দৃষ্টি রাখিল, যেন তাহার নামে দোষারোপ করিতে পারে। যীশু বিশ্রামবারে তাঁর নিয়মিত সমাজগৃহে প্রবেশ করলেন। আরও লেখা আছে, সেখানে একটা লোক ছিল, তার একখানা হাত শুকিয়ে গিয়েছিল। প্রশ্ন জাগছে, এই যে লোকে ইচ্ছাকৃতভাবে ওই লোকটাকে ওই স্থানে রেখেছিল। পূর্বের ঘটনা ঘটেছিল শস্যক্ষেত্রে এবং অধ্যাপক ও ফরিসিরা যীশুর কাছে পরাজিত হয়েছিল। এখন সমাজ গিয়ে পবিত্র স্থানে তিনি কি বিশ্রামবার লঙ্ঘন করবেন? এ বিষয়ে লক্ষ্য করার জন্য হয়তোবা শত্রুপক্ষ অপেক্ষায় আছে। যীশুর শত্রুরা জানে যে তিনি করুণাময় এবং দীন দুঃখী, অন্ধখঞ্জ নুলা বধির রোগগ্রস্তদের দেখলে স্থির থাকতে পারে না, সুতরাং একটু ফাঁদ পাতলে অবশ্যই ধরা পড়বেন। আমরা দেখি তিন থেকে পাঁচ পদে শত্রুদের পরিকল্পনা মাফিক সব কিছু ঠিকঠাক চলতে থাকলো। যীশু সমাজ গৃহে প্রবেশ করা মাত্র তাঁর দৃষ্টি পড়ল ওই শুষ্কহস্ত লোকটার প্রতি। যীশু কি জানেন না যে শত্রুরা পরিকল্পনা মাফিক এই ব্যবস্থা করে রেখেছে? আমি তো বলবো একশোবার জানেন, কেননা তিনি অন্তর্যামী এবং সর্বমুহূর্তের সকল অবস্থা জন্য তিনি প্রস্তুত। লোকটিকে দেখা মাত্র যীশু তাকে বললেন, ওঠো, এই মাঝখানে এসে দাঁড়াও। যীশু জনতার রায় শুনতে চান। অন্যদিকে যীশু প্রমাণ করতে চান যে ব্যবস্থা বিষয়ে জনতা ও তাদের গুরুরা কতটা মূর্খ। প্রভু যীশু যে প্রশ্নটা রাখলেন সেটার উত্তর দেওয়া বড়ই কঠিন। তাদের মধ্যে দুই দল হবে, তর্ক শুরু হবে, কে জানে হাতাহাতি হতে পারে। যীশু প্রশ্ন করলেন, পবিত্র বিশ্রামবারে কি করা বিধেয়, ভালো করা না মন্দ করা, পান রক্ষা করা না বধ করা? এখানেই বিপদ বাঁধল, কেননা গুরুর প্রশ্নের উত্তর গুরুরাই দেবেন। সাধারণের ধর্ম বিষয়ে কতটুকু জ্ঞান? অথচ অধ্যাপক ও ফরিসিরা জানেন যে ইতিপূর্বে প্রতি সময় যীশুর প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা পরাজিত হয়েছে, তাই তারা চুপ হয়ে বসে রইল, ভালো বা মন্দ কিছুই উত্তর দিল না। প্রভু যীশু যখন বুঝলেন যে তারা কোনো জবাব দেবে না, তখন রাগ ভরে বা সক্রোধে চারিদিকে দেখলেন। একজন লিখেছেন, মুহূর্তের জন্য ক্রোধ প্রকাশ করলেন, মেঘলা রাত, ঘন অন্ধকার, হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল, প্রত্যেকের চোখে ঝলসে গেল, অন্তর যেন কেঁপে উঠল। যীশু রাগ করলেন কেন? তাদের হৃদয়ের কঠিনতার জন্য। ভালো কি মন্দ, মরণ কি জীবন, সত্য জেনেও প্রকাশ করতে পারলেন না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা অনেক সময় একই অবস্থায় পড়ি, সত্যটা জেনেও প্রকাশ করতে পারি না। পাছে বন্ধুত্ব চটে যায়, আত্মীয়তা কেটে যায়, সম্মান বিঘ্নিত হয়, যীশুকে গৌরবান্বিত না করে জগতস্থ বিষয়গুলোকে তুলে ধরি। আমরা দেখি ছয় থেকে বারো পদে, বিশ্রাম বিষয়ের পর দুইবার পরাজিত হয়ে অধ্যাপকেরা ফরিসিরা খুবই ছুটে গিয়েছিল। তারা স্থির করল, এই যীশু নামের লোকটির কিছু একটা ব্যবস্থা না করলে আমাদের শান্তিতে থাকতে দেবে না। প্রথমত ওরা আমাদের ব্যবসা নষ্ট করেছে, দ্বিতীয়ত আমাদের মান সম্মান কেড়ে নিচ্ছে। এই অবস্থায় একটাই মাত্র উপায়, ওই যীশু নামের লোকটিকে জগৎ থেকে সরিয়ে দেওয়া। তারা বলল, চলো হেরোদীয়দের কাছে গিয়ে পরামর্শ করি। এই শুরু হলো যীশুকে মারবার পরিকল্পনা। এই সময় আমরা আলোচনার মাধ্যমে স্মরণ করি ওই ফরিসিরা কারা, আবার হেরোদীয়রাই বা কারা। ফরিসি এই শব্দটা হিব্রু কথা, এ কথার অর্থ হল পৃথকীকৃত। জিহুদি জাতি 70 বৎসরকাল বাবিলে বন্দিত্ব জীবন কাটাবার পর তারা যখন দেশে ফিরল তখন তাদের মধ্যে ভাববাদী ছিল না, তবে ঈশ্বর ভক্ত লোক যারা ছিল তাদের আমরা দেখি সাধু এই আখ্যা দিত। ওই সাধুরা চেষ্টা করত তাদের ধর্মীয় পবিত্রতা রক্ষা করার, বিশেষত যে ইহুদিরা বাবিল থেকে ফিরেছিল তাদের মধ্যে থেকে ওই দল বার হল। কালক্রমে যিশুর সময় এদের ফরিসি সম্প্রদায় বলে আখ্যাত হল এবং এরাই যিশুর পরম শত্রু হয়ে উঠল। ফরিসিদের প্রত্যেক সভ্যকে একজনকে চেবার বলা হতো। ফরিসিরা আত্মত্যাগী ছিল, নীতিবান, ধর্মরক্ষা বিষয়ে খুব গোঁড়া ছিল, কিন্তু আত্মধার্মিকতার অহংকার ছিল। ফরিসিরা জাতি নয়, গোষ্ঠী বা সংস্থা। আমরা আরও একটা নাম শুনলাম, হেরোদীয়। এরা কোনো ধর্মীয় সংস্থা নয়, কিন্তু রাজা হেরোদ ও তাঁর বংশ, হেরোদের রাজ্য ঠিক রাখা এদের কাজ ছিল। এক কথা, তারা একজন পলিটিক্যাল বা রাজনৈতিক পার্টি ছিল। 7-8 পদে দেখি মাকলিখিত সুসমাচারের 3-এর অধ্যায় যিশুর অনেক অলৌকিক কাজ আমরা এখানে দেখব। যিশু যে ঘরে থাকতেন ঘরটি ছোট স্থানের অকুলান হতো এবং দিন দিন লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, তাই তিনি শিষ্যদের নিয়ে সমুদ্রের কাছে গেলেন। আর দিন প্রদিন ক্রমশ লোক সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো, বহু দূর দূর স্থান থেকে দলে দলে লোক আসছে। গালিল ছিল জিহুদিয়া, জেরুসালেম, ইদম, জর্দন পারের বিভিন্ন নগর, সিদন ও সোর ইত্যাদি স্থান থেকে লোক আসতে লাগলো। যিশুর শিক্ষা অদ্ভুত, লোকে যা শুনছে তেমনটি নয়, সম্পূর্ণ আলাদা। আর লোকে যে সুস্থ হবে, কিছু লোক ম্যাজিক দেখতে এসেছে, কেন তাদের কাছে প্রার্থনা, সুস্থতা, ভোজবাজি। আবার ওই জনতার মধ্যে ফরিজি সদ্যক ইত্যাদি শত্রুপক্ষ, ওই জনতার কিছু কিছু ব্যক্তি 120 মাইলেরও বেশি দূরত্ব থেকে আসছিল। যতদূর মনে আসছে 1946 সালের কথা, একদিন দুইজন ব্যক্তি এসে অনুরোধ করলেন যে অনুমতি দিলে তারা ওই দিন সন্ধ্যায় উপাসনা মন্দিরে প্রভু যিশুর কথা অমৃত শোনাবেন। তাদের পরিচয় জানার পর মণ্ডলী অনুমতি দান করলে অতি সুন্দর স্বর, অদ্ভুত বচনভঙ্গি, সুরচনা দিয়ে অল্পক্ষণের মধ্যেই শ্রোতামণ্ডলীকে মুগ্ধ করেছিল। রাত্রি 9টা পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছিল। শ্রোতাদের অনুরোধে আরও 1 ঘন্টার সময় বাড়িয়ে দেওয়া হলো। ওই দিন কমপক্ষে 300 জন শ্রোতা শেষ পর্যন্ত উপস্থিত হইল। সবার শেষের দিকে তাদের প্রার্থনায় কয়েকজন রোগী সুস্থ হল। এদের মধ্যে কয়েকজন অন্য ধর্মাবলম্বীও ছিলেন। সবার শেষে জনতা যেন পাগল হয়ে উঠল, আরও আরও নাম গান করতে হবে। আমরা মণ্ডলী সেই ঝটিকা সভা সেরে নিলাম এবং প্রচারকদ্বয়ের সাথে আরও 5 দিন সভা নাম গান করার অনুরোধ জানানো হলো। অতি আনন্দের সাথে তারা রাজি হলেন, তবে বললেন যে 9টা থেকে আমরা প্রচার শুরু করব এবং তার আগে মণ্ডলী পরিচারকবর্গ 8টা থেকে 9টা প্রার্থনায় মিলিত হয়ে আমাদের জন্য, মণ্ডলীর জন্য, শ্রোতাদের জন্য প্রার্থনা করবেন, প্রতিদিন করবেন। উপাসনা মন্দিরে বেশি বড় নয়, 500 মানুষ ভালোভাবে বসতে পারেন, একটু কষ্ট করে 600 ধরতে পারে। পরদিন সকালে 8:30 বাজবার আগেই উপাসনা মন্দির ভরে গেল। ক্রমে ক্রমে 2 পাশের সামনে লোক দাঁড়িয়ে গেল। তৃতীয় দিনে সকাল থেকে খবর এলো এবং লোকে বাসে করে বাদুড় ঝোলা হয়ে আসতে লাগলো, এছাড়া ট্রেনে করে লোকেরা আসতে লাগলো। কিছুক্ষণ পরে থানার ওসি এসে বললেন, জিজ্ঞাসা করলেন, এসব কী হচ্ছে? আমি তখন বললাম, সম্পাদককে বসুন না, তাহলে বুঝতে পারবেন। আমরা কাউকে কোনো কিছু বলি না। সিআইডি বাবু ফিরছেন না দেখে থানার ওসি মহাশয় এসে হাজির। কি মশাই, কি হচ্ছে? আমি বললাম, আপনিও শুনে যান। প্রায় 1 ঘন্টা খানেক শোনার পর ওসি এসে বললেন, এত ভিড়, আমি কি কয়েকজন সিপাহীকে পাঠিয়ে দেবো যদি প্রয়োজন হয়? ধন্যবাদ, তাকে বললাম, আপনার যা ভালো বিবেচনা তাই করুন। প্রিয় শ্রোতা বন্ধু, দুইজন খ্রিস্টভক্ত যদি এই প্রকার মানুষকে আকর্ষণ করতে পারে, তাহলে স্বয়ং প্রভু যীশু কত সহস্রকে আকর্ষণ করতে পারেন। লোক তো হাজারে হাজারে যিশুর কাছে আসতে লাগলো, এতে যিশুর জন্য বিপদও পারল। এবার তার বিপদ ধর্মী নেতাদের থেকে নয়, কিন্তু ওই সকল সাধারণ মানুষদের থেকে। কিভাবে বিপদ আসতে পারে? এ প্রশ্নের উত্তরে এই যে, প্রভু যিশুর আশ্চর্য ক্ষমতার কথা তারা শুনেছিল, তারা ক্ষমতা এখন দেখল, তারা আশ্চর্য ক্ষমতায় বিশ্বাস করল, কতজন আপন প্রিয়জনদের অসুস্থতা সুস্থতা দেখল, অতএব তাদের মনের মধ্যে একটা ক্রিয়া হবে আর তারা পরস্পর আলোচনা করে, দেখো এই ব্যক্তির কাছে ঐশ্বরিক ক্ষমতা আছে, সুতরাং ধরো যদি আমরা তাকে আমাদের রাজা করি, তাহলে অক্লেশে রোমিওদের তাড়িয়ে আমাদের পরাধীনতা থেকে উদ্ধার করতে পারবেন। এইভাবে ওই লোকেরা বিদ্রোহ ঘোষণা করে যিশুকে জড়িয়ে ফেলার চেষ্টা করবে। আজকালকার দিনে দেখেছেন তো, ভালো খেলোয়াড়কে খেলা শেষে পুলিশ ঘিরে ধরে আড়াল করে নিয়ে যায়। সমুদ্রের তীরে হাজার হাজার লোক সমবেত হয়েছে, প্রত্যেকের চেষ্টা, একটা বা যদি যিশুকে স্পর্শ করতে পারি তাহলে জীবন ধন্য হয়ে যায়, গোপন রোগগুলো সুস্থ হয়ে যাবে। রোগ দৈহিক হতে পারে, মানসিক হতে পারে, অনেক রোগ আছে যেগুলো আমরা প্রকাশ করতে লজ্জা পাই, আজ যেমন আছে সেদিনও ছিল। 9-10 পদে পায়ের লোকে ক্রমশ তাঁর উপর চাপ সৃষ্টি করছিল, তাই তিনি শিষ্যদের একটা নৌকা প্রস্তুত রাখতে বললেন। 11-12 পদে দেখি আমরা শুনি যে মন্দ আত্মারা, ভূতেরা যিশুকে চিনত, আর তা যিশুকে দেখা মাত্র চিৎকার করে উঠে বলতে লাগলো, আপনি ঈশ্বরের পুত্র। যিশু কিন্তু চাইতেন না যে ভূতেরা তাঁর পরিচয় প্রকাশ করুক। যিশু ভূতের মুখের সাক্ষ্য চাননি, তিনি চান মানুষের মুখের সাক্ষ্য। ভূতের বিষয়ে আমরা পরে আলোচনা করব। বর্তমান জগতে আজকের দিনে শয়তানের পুজো চলছে, বহু মানুষ শয়তানের পূজোয় মেতে আছে। এবার আমরা শুনব যীশু শিষ্যদের যে কাজ শুরু হবে, আরও দেখব তাঁর শিষ্যদের মধ্যে থেকে 12 জনকে বেছে নিলেন, তাদের অভিষিক্ত করলেন, তাদের প্রেরিত আখ্যা দিলেন। 13-21 পদে দেখুন, যীশু 12 জন শিষ্যকে প্রেরিত পদে নিয়োগ করলেন। প্রভু যীশুর অদ্ভুত ও অপরূপ আশ্চর্য কাজ দেখে মানুষ মুগ্ধ হয়েছিল। এইভাবে বহু লোক যীশুর অনুসরণ করেছিল, এদের মধ্যে কিছু নারীও ছিল যাদের নাম আমরা পরে শুনব। লক্ষণীয় বিষয় হল যীশু নিজে তাঁর শিষ্যদের মনোনীত করেছেন। জাল টানার পর জেলেদের দেখেছেন, নিশ্চয়ই জালের মধ্যে থেকে যেসব মাছ তাদের মনঃপুত নয় সেগুলো ফেলে দেয়। যীশু শিষ্যদের মধ্যে থেকে 12 জনকে মনোনীত করলেন। যোহন লিখিত সুসমাচারে 15:16 লেখা আছে, তোমরা যে আমাকে মনোনীত করেছো এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদেরকে নিযুক্ত করি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন। যদি বলা হয় যীশু যখন কয়েকজনকে বেছে নিয়েছেন তখন তাদের ভার যীশুকেই নিতে হবে, একথাটা বলাটা তাঁর প্রতি কোনো অশ্রদ্ধা প্রদর্শন করা হবে না। কথাটা ঠিকই, তিনি যাদের বেছে নিলেন ঈশ্বর তাদের মনোনীত করলেন, ঈশ্বর মনোনীত করলেন তার রাজকার্য করার জন্য, এবং ওই বিশিষ্ট 12 জনকে পরিচালনার জন্য যীশু হাতে তুলে দিলেন। মার্কলিখিত সুসমাচারে আমরা দেখি তার পুস্তকে বিশদভাবে মার্ক অনেক কিছুই লেখেননি, কিন্তু মথি তার 10:5-42 অতি বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যে প্রচারকদের পাঠাবার পূর্বে কিভাবে তাদের প্রশিক্ষণ হলো, তারা শিক্ষা পেল, তাদের তিনি সাবধান করে দিলেন। যীশু তাদের বললেন, দেখো নেকড়ে বাঘদের মধ্যে মেষ, তোমরা সুন্দর একটা কথা বললেন, তোমরা সর্পের ন্যায় সতর্ক, কপতের ন্যায় অমায়িক হয়ো। শিষ্যরা তাদের জীবনে প্রথম প্রচারে বার হবেন, সুতরাং প্রভু তাদের আরও একটা বিষয় সাবধান করে দিলেন। তিনি বললেন, তোমরা পরজাতিদের মধ্যে প্রচারে যেও না, কিংবা সমরীয়দের মধ্যে প্রচারে যেও না, বরঞ্চ তোমাদের জাতি ভাই জিহুদের মধ্যে যাও ও তাদের কাছে প্রচার করো। 12 জন মনোনীত প্রচারককে প্রেরিত বলে চিহ্নিত করা হলো। এই 12 জনের মধ্যে আবার কাউকে কাউকে আদরের নাম দেওয়া হলো। প্রেরিতদের তালিকায় প্রথম নাম শিমন পিতর, দ্বিতীয় শিবিদিয়ের পুত্র জাকব, তৃতীয় জাকবের ভাই জোহন, ইত্যাদি ইত্যাদি আমরা পাই। এই 12 জন প্রভুর মনোনীত শিষ্য হলেন। 4টি সুসমাচার ও প্রেরিতদের কার্যক্রমে পাঠ করলে প্রেরিতদের অন্য নামে উল্লেখ করা হয়েছে দেখতে পাই। 3:20-21 মার্কলিখিত সুসমাচার দেখি বিবিধ শিক্ষা প্রদান তিনি করেছেন। মার্ক বোঝাতে চেয়েছেন যে যীশু তাঁর কাজের মধ্যে কিভাবে ব্যস্ত থাকতেন, লোকের এত ভিড়ত যে আহার করবার সময় তিনি পেতেন না, কোনো কোনো কাজে নিজেকে তিনি নিয়োজিত করে ও জগতের কাজের মধ্যে মেতে যায়, সবাই সেই লোকের কাজের প্রশংসা করবে, বাহবা দেবে, সাবাস বলবে, কিন্তু কোনো ব্যক্তি যদি নিজেকে ঈশ্বরের চরণে সঁপে দেয়, কাজে মেতে যায়, মানুষ কি বলবে, লোকটা পাগল। এই অবস্থা যীশুর হলো। তাঁর আত্মীয়স্বজনরা যখন শুনলেন যে যীশু এত ব্যস্ত যে আহার এবং বিশ্রাম নিতে পাচ্ছেন না, তাঁর আত্মীয়রা বললেন, অতজ্ঞান হয়েছে, ধরে নিয়ে চলো। 22-26 পাই যে পাপের ক্ষমা নেই সে বিষয়। আমরা এর আগে শুনেছি যীশু যেখানে যেতেন সেখানে প্রচার করতেন, সেই স্থানে হাজার হাজার লোক জমায়েত হতো, তাদের মধ্যে ব্যবস্থাবেত্তা, ফরিসিরা, অধ্যাপক তারা মিশে থাকত প্রভু যীশুর ভুল ধরার জন্য। আর যখনই কেউ বলেছে লোকটা পাগল হয়েছে, অমনি অধ্যাপকেরা সেই সুযোগে বলে উঠল, আরে এই ব্যক্তিকে বেলশব বলে পেয়েছে, বেলশব হচ্ছে ভূতেদের রাজা, যীশু বলেছেন শয়তান। যীশু কিন্তু পবিত্র আত্মার প্রভাবে ভূত ছাড়াচ্ছিলেন। অধ্যাপকেরা বলল, ভূতের রাজার প্রভাবে ভূত ছাড়াচ্ছে। এইভাবে তারা প্রথমত ঈশ্বর পুত্রকে অস্বীকার করল, দ্বিতীয়ত পবিত্র আত্মার অবমাননা করল। আর যীশু বলেছেন সকল পাপের ক্ষমা আছে, কিন্তু পবিত্র আত্মার অবমাননা যদি কেউ করে তার ক্ষমা নেই। প্রভু যীশু অধ্যাপকদের কথায় তাঁর শ্রোতাদের বড় সুন্দর দৃষ্টান্ত কথায় বুঝিয়ে দিলেন যে ওইসব অধ্যাপকেরা যা বলছেন সেগুলো ভুল, কেন কোনো রাজ্য যদি নিজের বিরুদ্ধে ওঠে সেই রাজ্য অবশ্যই ধ্বংস হয়ে যাবে, আবার কোনো পরিবার যদি নিজ পরিবারের বিপক্ষ হয় তাহলে সেই পরিবার কি ঠিক থাকবে। অতএব ওরা যে বলছে, যীশু বললেন আমি শয়তানের সাহায্যে ভূত ছাড়াচ্ছি, এ তো শয়তানেরই ক্ষতি হচ্ছে। যীশু আরও উদাহরণ দিলেন, কোনো বলবান লোকের ঘরে লুট করতে হলে প্রথমে সেই বলবান লোকটিকে কাবু করতে হবে, তবেই তার ঘর লুট করা যাবে। 31-35 পাই নতুন আত্মীয়তা সম্পর্কে। আমরা আগেই শুনেছি যে যীশুকে জনতার হাত থেকে সরিয়ে নিয়ে আহার ও বিশ্রামের জন্য কিছু প্রিয়জন নিয়ে যেতে চাইলেন। এমনই একদিনের কথা, যীশু যখন শিক্ষা দিচ্ছিলেন, যীশুর মা মরিয়ম এবং সৎ ভাইরা তার কাছে এলেন। যীশুর জন্মের কথা আমরা জানি, পবিত্র আত্মার দ্বারা হয়েছিল মরিয়মের গর্ভে, পরে জোসেফের ঔরসে মরিয়মের গর্ভে তাদের আরও পুত্রকন্যা জন্মায়, যেমন জাকব, জিহুদা, জোসেফ এবং শিমন, এছাড়া যীশুর বোনও ছিল। যারা যীশুতে থাকে যীশু তাদের নিকটে থাকেন, যতটা নিকটে তার জাগতিক মা ভাই বোনদের অপেক্ষা নিকটে। যীশু যখন শুনলেন যে তার মা ও ভাইয়েরা তার সাথে দেখা করতে চেয়েছিলেন, যিশু বললেন, আমার মাতাকে আমার ভাইরাই বাকি। আর তিনি চারিদিকে চাইলেন, বিশাল জনতা চারিদিকে, তখন তিনি তাদের দেখিয়ে বললেন, এই দেখো আমার মাতা ও আমার ভ্রাতৃগণ। আসল বিষয়টা হচ্ছে এই, প্রভু যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা, মুক্তিদাতা, পরিত্রাতা জেনে তার মধ্যে দিয়ে পিতা ঈশ্বরের সাথে পিতা পুত্রের সম্বন্ধ সাধন করা। আমরা দেখি যে এরপরে চারের অধ্যায় আসব এবং দেখি এক পদে, এখানে বিশেষ করে চারের অধ্যায় এক পদে আমরা যদি দেখি মার্ক লিখিত সুসমাচারের চারের অধ্যায় এক পদ আপনি পাবেন আপনার বাইবেলে 73 পৃষ্ঠায় লেখা আছে, পরে তিনি আবার সমুদ্রের তীরে উপদেশ দিতে লাগিলেন, তাহাতে তাহার নিকটে এত অধিক লোক একত্র হইল যে তিনি একখানি নৌকায় উঠিয়া সমুদ্রে বসিল এবং সমাগত লোক সকল সমুদ্রের তীরে স্থলে থাকিল। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মনে পড়ে রাখব যে মার্ক এখানে প্রভু যীশুর দৃষ্টান্ত কথার উপরে জোর দিচ্ছেন। আর মার্ক বললেন তিনি আবার সমুদ্রের তীরে গেলেন ও উপদেশ দিতে লাগলেন, সমুদ্রের তীরে জনতার ভিড়ের জন্য একটা নৌকায় উঠে প্রচার করতে লাগলেন। এই কথাগুলোর মধ্যে প্রতীকমূলক বিষয়বস্তু আছে। গৃহ বলতে ইসরায়েল সন্তানেরা, যিশু ইসরায়েল সন্তানদের মধ্যে থেকে পরজাতীয়দের মধ্যে গিয়ে বসলেন, বা বলতে পারি তাঁর লোকেদের ছেড়ে জগতের মাঝে নেমে গেলেন। এই বিষয়গুলো হচ্ছে সমস্ত দৃষ্টান্তগুলোর পটভূমিকা। যিশু তার আপন লোকদের ছেড়ে পৃথিবীর অন্য মানুষদের প্রতি মুখ রাখলেন। যিশু দৃষ্টান্তগুলো জগতের প্রসঙ্গ নিয়ে তিনি দিয়েছেন যেন আমাদের মতো সাধারণ মানুষের বুঝতে অসুবিধা না হয়। যিশু যখন ওই সকল দৃষ্টান্তের মধ্যে দিয়ে জগতের মানুষের মধ্যে শিক্ষা দিচ্ছিলেন, তখন তাঁর কার্য ব্যস্ততা তুঙ্গে। পরিশ্রমের জন্য যিশু শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছিলেন, সেই নৌকার মধ্যে ঘুমিয়ে পড়া, তার থেকেই বিষয়টা বুঝতে পারি। হাজার থেকে প্রভু যিশু সম্পূর্ণ মানুষ ছিলেন তো। যাই হোক, দুই পদে দেখে যিশু তাঁর প্রচার ও শিক্ষাদানের মধ্যে বহু দৃষ্টান্ত কথা বলতেন। তার প্রচার কার্যকাল 3 বৎসর, ইতিমধ্যে প্রায় 1.5 বৎসর অতিবাহিত হয়েছে। প্রতীকমূলকভাবে দৃষ্টান্ত তিনি অনেক দিয়েছেন, যেমন সেই সমরিয়ার কূপের ধারে নারীকে জীবন জলের কথা বলেছিলেন। যিশু তার শিষ্যদের বলেছিলেন, আমি তোমাদের মনুষ্যধারী করব, এবং একসময় বললেন, শস্য প্রচুর কাটার লোকেরা হব। এছাড়াও যিশু বলেছিলেন, তোমরা জগতের লবণ, তোমরা জগতের প্রদীপ, প্রস্তরের উপরে গৃহ, পালির উপরে গৃহ, ইত্যাদি ইত্যাদি। একটা বিষয় লক্ষ্য করুন, যিশু যে সমস্ত দৃষ্টান্ত দিতেন ও প্রচারে ব্যবহার করতেন, সেগুলো মানুষের দিন প্রতিদিনের ঘটনা যা শ্রোতারা প্রত্যক্ষ করেছে। যিশু নৌকায় বসে শিক্ষা দিচ্ছেন এবং বিশাল শ্রোতৃমণ্ডলী সমুদ্রের ধারে বসে আছে। কিছু দূরে এক বীজবাপক বীজ বুনছে। ঈশ্বরের কেমন ব্যবস্থা দেখুন, ঠিক শিক্ষার সময় সেখানে বীজবাপকের প্রতি যিশুর দৃষ্টি আকর্ষণ করালেন। কৃষি প্রধান অঞ্চলে বীজবাপক বীজ বপন করছে, একটা খুব সাধারণ ব্যাপার। আমরা অনেকে বীজ বপন করা দেখেছি, কিন্তু এত খুঁটিয়ে বিষয়টা ভাবিনি। সেখানে যে শ্রোতারা ছিল তাদের মধ্যেও অবশ্যই আমাদের মতো সমালোচক ছিল। আর যিশু যখন বীজবাপকের কথা বললেন, তারা মনে মনে ভাবল বীজবাপক বীজ বপন করবে, তো নতুন কথা আর কি। আমরা 3-7 পদে পাই, বিশেষ করে এই ক্ষেত্রে দেখলাম যে যিশুর শিক্ষা জীবন্ত হয়ে উঠল, কারণ জীবন্ত ফ্যানেল গ্রাফের উপরে শিক্ষা ফুটে উঠল। আকাশ হলো সেই ফ্যানেল এবং চাষি বীজ বুনছে। যিশু শিক্ষা শুরু করলেন, তিনি প্রথমে বললেন, শোনো দেখো, অর্থাৎ আমার কথা শোনো, বীজ বাপকের দিকে দেখো। যিশু 3 প্রকার জমির কথা বললেন যেখানে বীজ পড়ল। ওই জমিগুলো হচ্ছে অমুক্তিপ্রাপ্ত হৃদয়, যারা সুসমাচারে বিশ্বাস করে না, ঈশ্বরের বাক্য গ্রহণ করে না। তাদের জীবন সেই পথের ধারে জীবন যেখানে পাখিরা সব বীজ খুঁটে খেয়ে নিল, খেয়ে নিল বলতে শয়তান খুঁটে তুলে নিল। আবার পাথুরে জমিতে যে দানা পড়ল সেগুলো রোদের তেজে শুকিয়ে গেল, কিছু দানা কাঁটা বনে পড়ল, কাঁটা বন অঙ্কুরগুলোকে এমনভাবে চেপে দিল যে চারা আর বাড়তে পারল না। 8-9 পদে এবারে পাই উত্তম ভূমির কথা। এর আগে 3 প্রকার ভূমি দেখেছি, অমুক্তিপ্রাপ্ত জীবন, এখন দেখছি রক্ষা পেয়েছে এমন জীবন। এই জীবনে মাত্র 4/1 বীজ পড়েছে, কিন্তু ভূমি উত্তম হওয়াতে সেই ক্ষেত্রে জমি সম্পূর্ণ আলাদা। কত সুন্দর চারা হলো, বেড়ে উঠল, ফল দিল। ফলের পরিমাণ কেমন হলো, কত 30 গুণ, কত 60 গুণ, আবার কত 100 গুণ ফল দিল। নিস্তার পর্ব পালনের জন্য যিশু যখন উপরের কামরায় উপস্থিত ছিলেন, শিশুদের সাথে অনেক কথা বললেন এবং তার মধ্যে শিশুদের বললেন, এরপর গেতসিমানি বাগানের দিকে যাওয়ার সময় যিশু বলেছিলেন, আমি প্রকৃত দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাদের থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। যিশু শ্রোতাদের আরও বললেন, যার শুনিবার কান থাকে সে শুনুক, এটা সাবধানতার বাণী, যেমন দাঁড়াও, দেখো, শোনো। মার্ক লিখিত সুসমাচারের 4 অধ্যায় আমরা আলোচনা করছি এবং 10-12 পদে দেখি প্রভু যিশু বীজবাপকে যে দৃষ্টান্ত দিলেন, শিষ্যদের মধ্যে সকল পরিষ্কারভাবে বিষয়টা জানাবার ইচ্ছা করল। তাই যিশু তখন নির্জনে বসে বিশ্রাম করছিলেন, শিষ্যরা ধীর পায় তার কাছে এসে অনুরোধ করলেন। তাদের মধ্যে 12 জন ছাড়াও অন্য কয়েকজন শিষ্য ছিলেন। যিশু তাদের আগ্রহ দেখে বললেন, এসো তোমাদের বুঝিয়ে দিই। যিশু তার শিক্ষার মধ্যে দৃষ্টান্ত কথা কেন যোগ করলেন, কারণ এক, তার শত্রুরা যিশুর শিক্ষা গ্রহণে আগ্রহী ছিল না বলতে পারা যায়, অগ্রাহ্য করেছে। দ্বিতীয়ত, যে বিশাল জনতা তার সাথে ঘটছিল তারা আত্মিক বিষয়গুলো গ্রহণ করতে পারছিল না, তথাপি যিশুর অনুসরণ করছিল, তার কারণ আশ্চর্য কাজগুলিতে তারা আনন্দ উপভোগ করছিল। যিশু শ্রোতাদের উৎসাহ বৃদ্ধির জন্য উপমা দৃষ্টান্ত ব্যবহার করছিলেন। তার শত্রুদের বিরোধী ভাবাপন্ন অস্বাভাবিক অবহেলা পদে পদে তার শিক্ষায় বাধা সৃষ্টি করছিল, ফলে সাধারণ শ্রোতারা অমনোযোগী হয়ে পড়ছিল, শ্রোতারা বিষয়বস্তুগুলো উপলব্ধি করতে পারছিল। অতএব যিশু শিক্ষার মধ্যে দৃষ্টান্ত রাখছিলেন, যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত তারা দৃষ্টান্ত কথা শুনে নতুন আগ্রহ পাবে এবং শিক্ষা আনন্দ পাবে। শ্রোতাদের কাছে তার বক্তব্য পরিষ্কার হবে, শ্রোতাদের অন্তঃচক্ষু খুলে যাবে, হৃদয় আত্মিক সত্যে পূর্ণ হবে। প্রথম কোনিতার দ্বিতীয় অধ্যায় সাধু পৌল ওই ভাব প্রকাশ করেছেন। প্রথম কোন দুইয়ের অধ্যায় 9:10-13-14 পদে তিনি লিখেছেন, যেমন লেখা আছে, চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শুনে নাই, এবং মনুষ্য হৃদয়াকাশে যাহা উঠে নাই, যা ঈশ্বর যাহারা তাহাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন, কারণ আত্মা সকলে অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকলে অনুসন্ধান করেন। আরও লিখেছেন, আমরা সেই সকল বিষয় কথা মানুষের শিক্ষানুরূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কইতেছি, আত্মিক বিষয় আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি। পল বললেন, কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলো গ্রহণ করে না, কেননা তাহার কাছে সেই সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। এই যে মহান মূল সত্যটা সাধু পল প্রকাশ করলেন, এটা আজও আমাদের জন্য প্রযোজ্য। আমরা দেখি এরপরের অংশে যে প্রভুর এক ভক্তদাস জীবনের এক ঘটনার কথায় তিনি লিখেছেন, এক সময় তিনি এবং তার স্ত্রী কোনো এক জায়গায় গিয়েছেন এবং যাবার জন্য প্লেনের টিকিট কিনেছিলেন। যাওয়ার আগের দিন হঠাৎ খবর শুনলেন যে প্লেনের স্ট্রাইক হয়েছে। চিন্তায় পড়লেন যে কি করা যায়। বুকিং অফিসে গিয়ে ক্লার্ককে বললেন, শুনলাম প্লেন স্ট্রাইক করেছে। মেয়েটি উত্তর দিল, আপনি ঠিকই শুনেছেন, প্লেন স্ট্রাইক করেছে। ভক্তদাস বললেন, এখন আমরা কি করব? মেয়েটি জবাব দিল, কালকে আপনারা যাবেন, কেবল প্লেন ছাড়বার 30 মিনিট আগে আসবেন। পরদিন সকালে ঠিক সময় তিনি এবং তাঁর স্ত্রী পোর্টে এলেন, কিন্তু সেই মেয়েটি সাক্ষাৎ পেলেন না। টিকিট কাউন্টারে টিকিট দেখাতে ক্লার্ক চেক করে নিয়ে বললেন, যান আপনারা প্লেনে গিয়ে বসুন। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে প্লেনটা সত্যি ছিল কি না? এভাবে ঈশ্বর তার বাক্য দিয়েছেন। তিনি বলেছেন, যিশুতে বিশ্বাস করো, যিশুতে নির্ভর করো। ঈশ্বরের বাক্যই হচ্ছে বীজ যা জমিতে পড়ছে। এখন আমাদের জমি বা ক্ষেত্র কেমন সেটাই বিচার্য। যেমন জমি হবে তেমন ফল হবে, হয়তো বা ফল একেবারে না হতে পারে। একমাত্র ঈশ্বরের বাক্য আমাদের বিচার করতে পারে। শিষ্যদের কাছে বিষয়টা সহজ হয়নি, তাই তারা নির্জনে যিশুর কাছে সেই দৃষ্টান্ত শিখতে চেয়েছিল। 13-20 পদে পরে যিশু তাঁর শিষ্যদের এই কথা বললেন, যারা বাইরের লোক তাদের কাছে দৃষ্টান্ত দিয়ে কথা বলা হবে। প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ করুন, যেন তার বাক্যের নিগূঢ় তত্ত্ব সকল আমরা বুঝতে পারি।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা জীবনবাণী অনুষ্ঠানটি শুনলেন। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। যেন আমাদের সঙ্গে পত্রের মাধ্যমে যোগাযোগের জন্য ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে বন্ধু, ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।